খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হল দেহ প্রাণ হলেন অলিগণ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কঠিন পথের মুসাফির। এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, অসংখ্য মোবারকবাদ আপনাদেরকে পেশ করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওই সমস্ত আল্লাহওয়ালা যারা দুর্গম পথ পাড়ি দিয়ে অসংখ্য কুরবানি, ত্যাগ, ধৈর্য, সবরের মাধ্যমে বিপদ আপদের মধ্যে, মুশকিলাতের মধ্যে বেশ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহ রসুলের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজ পর্যন্ত আমরা যে সুন্দর দিন ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করি। তারা যে কষ্ট সফর করেছে, কেমন কঠিন পথের যাত্রী তারা হয়েছে, আমরা ইনাদের সম্পর্কে জানি। এবং এই কুরবানি, এই প্রচেষ্টা, এই ইনাদের পরিশ্রম, এটা বেশ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওনারা ওনাদের জায়গার মধ্যে সফলতা অর্জন করেছে ধৈর্যের পরীক্ষা দিয়ে। আর এদিকে আমরা অনায়াসে, খুব আরামে, সহজভাবে দিন ইসলামটা পেয়ে গিয়েছি। ইনাদের কুরবানি আর আমাদের ভোগ করা আসানিভাবে পেয়ে গিয়েছি। ইনাদের অবশ্যই স্মরণ করা দরকার। ইনাদের জীবনে আসা মুসিবত, পেরেশানি যদি আমরা একটু খেয়াল করি, সেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আর আমাদের চলার পথে, আমাদের রহনুমা, আমাদের পথ প্রদর্শনের ক্ষেত্রে অনেক বিষয় কাজ দেয়। আল্লাহ তালা আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুক। আজকে ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাবে দুর্গম পথ পাড়ি দিয়েছে, কঠিন সফর করেছে, আমরা শুনবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালার হুকুমের উপর কেমন লাভবাহিক ছিল। আর এরা পূর্বে আসুন আমরা দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। দয়ালু নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। এর মধ্যে একটা ফজিলত এরকম, ওযু সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ যার এই বিষয়টি পছন্দ যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবে, তার উচিত আমার প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ, কে না চায় ফ্রিস্তাই ভাইরা যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ আমার উপর রাজি হয়ে যাক, আল্লাহ আমার উপর খুশি থাকুক। সবাই তো চায়, যে বা যারাই চায় যে আল্লাহ আমার উপর রাজি হোক, খুশি থাকুক, আল্লাহর দরবারে আমি উপস্থিত হওয়ার সময় আল্লাহ যদি রাজি থাকে তাহলে আর কী লাগে। আর এই রাজি করানোর জন্য একটা উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। তো নিয়ত করি আমরা আমাদের সময়টুকু, আমাদের হায়াতটুকু, যখনই আমরা সময় পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা অতিবাহিত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার নবীগণ সবচাইতে বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, সবরের পরীক্ষা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কুরবানি, সবচেয়ে বেশি ত্যাগ কাদের থেকে নিয়েছেন, যারা আল্লাহ তাআলা সম্মানিত দরবারে সম্মানিত কারা, এদের মধ্যে ক্যাটাগরির মধ্যে তো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসালাম রয়েছেন। তো আজকে আমরা শুনব আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এনার পরিবার পরিজন কেমন কঠিন সফর তারা করেছেন, এবং সেই সফরের অবস্থাটি কেমন ছিল অনুধাবন করার একটু চেষ্টা করি। অর্থাৎ আমাদের জীবনের মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ তাআলার পথে, নেকির পথে কাজ করার জন্য আমাদের জন্য সহজতর হয়ে যাবে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমরা নাম শুনেছি, যাকে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম জবাই দিয়ে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিল কুরবানি করার জন্য। তো হজরতে ইসমাইল আলী সালাতাম হজরতে ইব্রাহিম আলী সালাতামের সম্মানিতা স্ত্রী বিবি হাজেরা রদিয়াল্লাহ তালা আনহা এর মোবারক গর্ভ থেকে জন্মগ্রহণ করেন। মোট কথা, হজরত ইব্রাহিম আলী সালাতামের সন্তান হচ্ছে ইসমাইল আলী সালাতাম। ইসমাইল আলী সালাতামের আব্বা হচ্ছে ইব্রাহিম আলী সালাতাম, আম্মা হচ্ছেন বিবি হাজেরা রদিয়াল্লাহ তালা আনহা। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে অনেক পছন্দ করতেন, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের উপর ওয়াহী নাজিল করলেন যে আপনি হাজেরা, অর্থাৎ আপনার সম্মানিত স্ত্রী হাজেরা রদিয়াল্লাহ তাআলা আনহা এবং আপনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতুসসালামকে সেই ভূমিতে ছেড়ে আসুন যেখানে কোনো পানি নেই, আলোবিহীন ময়দান, যেখানে শুকনো পাহাড় ছাড়া আর কিছুই নেই। একটু চিন্তা করুন, এমনিতে হজরতে ইসমাইল আলী সালাতাম ইব্রাহিম আলী সালাতামের গড়ে তশরিফ নিয়ে আসেন অনেক বছর পরে, বলতে গেলে সন্তান হচ্ছিল না, বৃদ্ধ বয়স উপনীত হবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলী সালাতামের গড়ে হজরতে ইসমাইল আলী সালাতামকে দান করেন, সন্তান জন্ম লাভ করলো। আর এদিকে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে এই ছোট্ট শিশুকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতাম এর উপর ওহী যেহেতু আসছে যে বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতামকে এমন জায়গায় ছেড়ে আসুন যেখানে পানি নেই, ভালো আলু নেই, শুকনো পাহাড় ছাড়া আর কিছুই নেই, জনমানবহীন একটা জায়গার মধ্যে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতাম হজরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাইল আলী সালাতামকে সাথে নিয়ে সফর করলেন এবং সে স্থানে এসে গেলেন যেখানে সম্মানিত কাবা রয়েছে। সেখানে কোনো বসতি ছিল না, কোনো ঝর্ণা, দূর দূরান্ত পর্যন্ত পানি বা মানুষের কোনো নাম নিশানাই ছিল না। তাহলে কেমন একটা স্থানের মধ্যে ইনাদেরকে রেখে আসার জন্য গেল? একটি পাতে সামান্য খেজুর, এক মশক পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে সফর করে চলে গেল। তাহলে এদিকে নিজের স্ত্রী সন্তানকে ফেলে এমন একটা জায়গায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দূরে সফরে চলে যাচ্ছেন। তো হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেদন করলেন, ই আল্লাহ তাআলার সম্মানিত নবী, এই নীরব নিস্তব্ধ মরুভূমিতে যেখানে কোনো শুভাকাঙ্ক্ষী নেই, কোনো সান্ত্বনাদাতা নেই, এমন স্থানে আপনি আমাদেরকে ছেড়ে শুনু সাহায্যকারী রাখা ছাড়াই আপনি চলে যাচ্ছেন। কয়েকবার হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন কিন্তু কোনো উত্তর দিলেন না ইব্রাহিম আলাইহিস সালাতাম। অবশেষে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ব্যাস আপনি এতটুকু বলুন, আপনি কি আপনার ইচ্ছাতে আমাদেরকে এখানে ছেড়ে দিচ্ছেন নাকি আল্লাহ তাআলার আদেশে আপনি এরূপ করছেন? তখন হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতাম বললেন, হে হাজেরা, আমি যা কিছু করছি তা আল্লাহ তাআলার আদেশেই করছি, ব্যাস আল্লাহ তাআলার আদেশে করছি। এই কথাটা শোনা মাত্রই হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবার আপনি যান, আমার পূর্ণ বিশ্বাস আছে এবং পরিপূর্ণ প্রশান্তি যে আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানকে বিনষ্ট হতে দিবেন না। দেখেন আল্লাহ তাআলার প্রতি ভরসাটা কেমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসছে। তাহলে ওই ঘরের রমণীগণ একটু খেয়াল করেন, আমার মা বোনরা, ইসলামী বোনরা, যে নিজের স্বামী ছেড়ে চলে যাচ্ছে, ছোট্ট বাচ্চা ইসমাইল আলী সালাতামকে মা বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে রাখবেন? কখন আসবে ইব্রাহিম আলী সালাতাম নেওয়ার জন্য? ব্যাস আল্লাহ তাআলার যখন হুকুম আসছে বলছে, তাদের আল্লাহ তাআলার প্রতি এত বেশি ভরসা ছিল যে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন, সেফটি দান করবেন। তাকওয়া পরেজগারিতে কেমন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু এদিকে কেমন ঘটলো, কিছুদিনের মধ্যে মাত্র সামান্য পাত্রের মধ্যে খেজুর দিয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে গেলেন, বুকের দুধ শুকিয়ে গেল। তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাম কি পান করবে? ছোট্ট বাচ্চা ক্ষুধা পিপাসার মধ্যে চটপট করতে লাগলো। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির সন্ধানে সাফা ও মারওয়া উভয় পাহাড়ে সাতবার চক্কর লাগালেন, কিন্তু পানির কোনো চিহ্ন দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছিল না। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় কাতর হয়ে মাটিতে পায়ের গোড়ালি মারছিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু, পায়ের গোড়ালি মারছিলেন। তো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তার পায়ের গোড়ালির পাশে মাটিতে নিজের পায়ে আঘাত করে জমজমের ঝর্ণা প্রবাহিত করলেন। এক বর্ণনার মধ্যে এটাও রয়েছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকেই এই ঝর্ণা অর্থাৎ জমজম এর পানি প্রবাহিত হয়েছিল, যেটা মিরাতুল মানাজির মধ্যে আসছে। তো এই পানিতে দুধের অবশিষ্ট ছিল কেমন, যেটা দ্বারা খাদ্য পানি উভয় কাজ করত। সুতরাং এই জমজম পানি পান করে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসমাইল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন। এমন কি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক হয়ে গেলেন, তাহলে কতদিন পর্যন্ত এনারা ওই জনমানবহীন জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, শিকার করতে লাগলেন। একদিন যখন যুবক হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিকারে বের হলেন, শিকার করতে লাগলেন, তখন শিকারের মাংস জমজমের পানিতে দিনাতিপাত করতে লাগলেন। অতঃপর জুরহিম সম্প্রদায়ের কিছু লোক তাদের ছাগল চড়াতে চড়াতে এই ময়দানে এসে গেল, যেখানে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থা করছেন ওই জায়গার মধ্যে চলে আসলো। পানির ঝর্ণা দেখে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুমতিতে সেখানে তারা বসতি করে নিল, তারা বসত গড়ে তুলল। আর এই সম্প্রদায়ের এক নারীর সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল, ধীরে ধীরে সেখানে বসতি হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহওয়ালাদের নিদর্শন আল্লাহ তাআলা কেমনইভাবে আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। যারা হজে গিয়েছেন সাফা মারওয়া পর্বতের এই যে একটা জায়গা রয়েছে সাফা মারওয়ার মাঝখানে, যেখানে হাজি সাহেবগণ সাতবার প্রদক্ষিণ করে, ছুটাছুটি করে, সাতবার একটু গতিকে বাড়িয়ে দেয়, দৌড়ের মতো করে একটু বাড়িয়ে দেয়, সাতবার এদিক সেদিক ছুটাছুটি করে। এটা আসলে ওই ছুটাছুটি যে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যান, ওই সম্মানিত ওয়ালিয়া যিনি পানির সন্ধানে চক্কর দিয়েছে সাতবার, এই চক্করকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আর হাজি সাহেবগণ এটা আপনারা দেখবেন যখনই হজের মধ্যে যাই, ওই পর্বত সাফা মারওয়ার পর্বতের মাঝখানে যে জায়গাটুকু রয়েছে ওইখানে সাতবার গতিকে একটু বাড়িয়ে দেয়, সাতবার প্রদক্ষিণ করে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে জমজমের পানি পান করি, যেটা আরোগ্য লাভের জন্য উত্তম রয়েছে, এরপর শিফা পাওয়ার জন্য তো রয়েছে আলহামদুলিল্লাহ, সাথে সাথে অনেক বরকত জমজম পানি রয়েছে। এমনিতে পানি পান করার সুন্নত হচ্ছে বসে, আর জমজমের পানি এত সম্মানিত যাতে যাকে দাঁড়িয়ে পান করতে হয়, দাঁড়িয়ে পান করাটাই সুন্নাত রয়েছে। আর এই পানি এত সম্মানিত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, কুরবান যাই, পানি এত সম্মানিত কেন? আল্লাহর সম্মানিত নবীর পায়ের গোড়ালির বরকতে যে পানি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে সেটা জমজম হয়েছে। আর আল্লাহর ওলিয়া যে কাজটা করেছে সেটা সুবহানাল্লাহ, আল্লাহর পছন্দ হয়েছে। হাজি সাহেবদের জন্য এমন কিছু বিষয় রয়েছে যেটা মুস্তাহাব, কিছু বিষয় ওয়াজিব, আল্লাহ তাআলা ওয়াজিবও করে দিয়েছেন এমন কিছু বিষয় দিয়ে, কেন? এগুলোর সাথে আল্লাহ ওয়ালাগণের সাথে সম্পর্ক রয়েছে। যেমন আমরা হাজির আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন করি, একটা পাথর, কিন্তু পাথর হলে কি হবে, সেখানে আল্লাহ তাআলা সম্মানিত নবীগণ চুম্বন করার কারণে সেটা সম্মানিত হয়েছে, কারণ চুম্বন করলে ওই পাথরে জীবনের গুণা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করুন, আপনাদেরকে যে ঘটনা শুনিয়েছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি কেমন অনুগত ছিলেন, যে আল্লাহ তাআলা যখন পরীক্ষা নিয়েছেন নিজের সন্তানকে, স্ত্রীকে, যেখানে যে সন্তানকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, আল্লাহু আকবার, যিনি তার চোখের আলো, মনের প্রশান্তি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো পৃথক রাখার সম্ভাবনা নেই, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে স্ত্রীকে মক্কার উপত্যকার মধ্যে, তখন সেখানে মানুষ ছিল না, সে নীরব নিস্তব্ধ স্থানে ছেড়ে আসে, যেখানে মাথা গোজার জন্য, মাথা ঠায় দেওয়ার জন্য, গাছের পাতা পানি পান করার জন্য এক বিন্দু পানি নেই। হ্যাঁ, পরবর্তীতে আল্লাহর হুকুমের জন্য প্রবাহিত হয়ে যায়, সেটা পরের বিষয়, কিন্তু তাদের তাবাক্কুলটা কেমন ছিল, সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কীভাবে থাকবে সেখানে যদি বনের হিংস্র জানোয়ার আক্রমণ করে, পানি শেষ হয়ে যায়, কেঁদুর শেষ হয়ে যায়। তখন তো মোবাইল ফোন ছিল না, কোনো বিপদে পড়লে নিজের স্বামী ইব্রাহিম আলী সালাতামের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে। পরিস্থিতি একটু চিন্তা করুন, আমরা কোথাও গেলে চিন্তা করি সেখানে আমরা কোন হোটেলে উঠবো, ওখানে খাবারের দাম কেমন, আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে যাই, টাকা পয়সার জোগাড় করে নিয়ে যাই, যাতে সেখানে গিয়ে আমি 7 দিন 3 দিন অবস্থান করব। তাহলে এমন একটা জায়গার মধ্যে যেখানে হাজরাতে ইব্রাহিম আলী সালাতাম নিজের সন্তান স্ত্রীকে ছেড়ে অনেক দূরে পাড়ি দিয়েছেন, বলা হচ্ছে এমন সফর যেই সফরের মধ্যে প্রায় যুবক হয়ে গিয়েছিলেন ইসমাইল আলী সালাতাম, যেখানে বিবাহ শাদী পর্যন্ত হয়ে গিয়েছিল, এতদিন সময় ধরে তারা কিভাবে একটা জায়গার মধ্যে অবস্থান করেছিল। আল্লাহ আকবার, আমাদের মধ্যে কল্পনার মধ্যে আসবে না যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তাআলার নির্দেশের উপর কেমন লাব্বাইক, কেমন লাব্বাইক, যে আল্লাহ তাআলার হুকুম যখন চলে আসে দ্রুত পালন করার জন্য সব কিছু বিসর্জন দিয়ে তিনি সেটা কবুল করে নিতেন। নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সিরিয়া থেকে, দেখুন ঘটনা দেখুন, এরা তিনি সিরিয়া থেকে মক্কার মাটিতে চলে গেলেন এবং সেখানে স্ত্রী সন্তানকে রেখে তিনি আবার সিরিয়ায় ফিরে আসলেন। আল্লাহ আকবার, যে এই মক্কায়ে নগরী, মক্কা নগরী যে পবিত্র হওয়া, যে ইব্রাহিম আলী সালাতামের যে নিদর্শন আমরা এখনও মক্কায় বাইতুল্লাহ শরীফের মধ্যে পাই, হজের মধ্যে ইব্রাহিম আলী সালাতাম, মকামি ইব্রাহিম যেখানে রয়েছে, ইব্রাহিম আলী সালাতামের পদচিহ্ন এখনও রয়েছে, কিন্তু সম্মানিত হওয়া, কাবাগর এত সম্মানিত, পুরা পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য ছুটে যাচ্ছে মক্কা মুকাররমার মধ্যে, এটা সম্মানিত হওয়ার পেছনে কিন্তু এই হযরত ইব্রাহিম আলী সালাতাম এই মোবারক সফরের অনেক কানেকশন রয়েছে। সিরিয়া থেকে মক্কায় আসা, এখানে নিজের স্ত্রীকে সন্তানকে রেখে চলে যাওয়া, কথই না ঘটনা। তাহলে আমরা যে আজকে ফজিলত পাচ্ছি, আজকে আমরা যে বরকত নিচ্ছি, কাবা শরীফকে দেখে দেখে আমরা আজকে মক্কায় মুকাররমা যাওয়ার জন্য আমরা অস্থির আগ্রহ নিয়ে থাকি, এত সুন্দর একটা জায়গা, বরকতময় জায়গা, আর এই বরকতময় জায়গা বরকতময় হওয়ার পিছনে আল্লাহ তাআলার এই সম্মানিত নবীগণের কুরবানি রয়েছে, এদের পরিশ্রম রয়েছে, ইনাদের ত্যাগ রয়েছে, ইনাদের ধৈর্যের সবরের পরীক্ষা রয়েছে, ইনাদের কঠিন সফর রয়েছে। আল্লাহ আকবার, বলা হচ্ছে হযরতে ইব্রাহিম আলা নবী নওয়ালি সালাতামের পুরা জিন্দেগি, পুরা জীবনটাই আল্লাহ তাআলার পথে কুরবান করে দিয়েছিলেন। যখনই আল্লাহ তাআলার আদেশ আসতেন তা পালন করার জন্য নিজের পরিবার পরিজনকে শিরিক থেকে বাঁধা, কখনো বা সম্প্রদায়কে নেকির দাওয়াত দিয়ে অনেক বিরোধিতার শিকার তিনি হয়েছিলেন, কখনো বা যুগের বাদশাকে তাওহীদ ও রিসালাতের বার্তা শোনান, কেমন নেকির দাওয়াত দেওয়ার অনুপ্রেরণা, কখনো বা নিজের সম্প্রদায়ের হাতে অগ্নিকুণ্ডতে জ্বলতে হয়, অনেক চাহিদার পর বৃদ্ধ বয়সে যে শিশু পেয়েছে, সন্তান পেয়েছে, তার মা সহ শিশুকে জনমানবহীন মরুভূমিতে আল্লাহ তাআলার হুকুমে সেখানে দিয়ে আসা, হাই হাই হাই, কখনো বা নিজের তুলতুলে গর্দানে, নিজের সন্তানের গর্দানের মধ্যে আল্লাহর হুকুমে চুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এসব কাহিনী যদি আমরা খেয়াল করি আমাদের জীবনে আসা মুসিবত বিপদ আমাদের পেরেশানি কিছুই না, দুনিয়ার সামান্য পেরেশানি আমরা অস্থির হয়ে যাই, আমরা বেকুল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আমরা সেই নিয়ামতের চর্চা আমরা করি না, আমরা একটু পেরেশানগ্রস্ত হয়ে গেলে সে পেরেশানি উল্লেখ করি। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা নিয়েছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। আজকে আমরা মুসলমান হওয়ার পরে এটাই তো বড় নিয়ামত, আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করা দরকার, কিন্তু আমাদের সেই শুক্রিয়া জ্ঞাপনটুকু কতটুকু। আল্লাহ তাআলা সম্মানিত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিয়েছেন কেমন করে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কেমনভাবে সবর করতে হবে, তা আসুন আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু মর্যাদার কথা আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি। 10টি বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন, যার সাথে তিনি বিশেষভাবে সম্পৃক্ত। নাম্বার এক, ওই মর্যাদাগুলো হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সবচাইতে উত্তম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামই নিজের পরে আগত সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা। প্রত্যেক আসমানি ধর্মের কিতাবের মধ্যে তার অনুসরণ অনুকরণ রয়েছে, সুবহানাল্লাহ। তারই স্মরণে কুরবানি করা হয়, তার স্মৃতি হজের আরকানে রয়েছে, সুবহানাল্লাহ। তিনি কাবা শরীফের প্রথম নির্মাণকারী, অর্থাৎ একে গড়ের আকৃতি প্রস্তুতকারী। যে পাথর মকামে ইব্রাহিম এর উপর দাঁড়িয়ে তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন, সেখানে কিয়াম তথা নামাজ এবং সিজদা হচ্ছে। এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা বিশেষ মর্যাদা, যেখানে হাজিগণ গিয়ে ওখানে নফল নামাজ আদায় করে মকামে ইব্রাহিমের সামনে। কিয়ামতউদ্দিন সর্বপ্রথম তাকে উত্তম পোশাক প্রদান করা হবে। এর পরপরই আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। মুসলমানদের মৃত্যুবরণকারী শিশুদেরকে তিনি আলী সাল্লাতু ওয়াসসালাম এবং তার সহধর্মিণী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরকালে লালন পালন করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সকল নবীদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নৈকট্যশীল প্রিয় বান্দাদেরকে সহজতার পাশাপাশি অনেক বিপদ আপদে লিপ্ত করে তাদেরকে পরীক্ষা করে থাকেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যতিক্রম নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেক কিছু দ্বারা পরীক্ষা করেছিলেন, যেটা আপনাদেরকে বলেছিলাম। তিনি আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে প্রতিটা পরীক্ষার মধ্যে কিন্তু সফল হয়েছিলেন। তার সম্প্রদায়ের শিরিকের অভিশাপে লিপ্ত ছিল, শিরিক করত। তো তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়াত ঘোষণা করলেন, তখন সর্বপ্রথম তার পরিবার পরিজনের মধ্যে তার চাচা থেকে নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন। পরিবার থেকে প্রথমে তাকে শিরিক থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলার সত্যিকার উপাস্য মেনে নেওয়ার জন্য দাওয়াত দিলেন। এর প্রতিফল এমন হলো, তার চাচা তার কথা মানার পরিবর্তে তাকে শত্রুতে পরিণত করে দিল, যেটা আল্লাহ পাক ষোলতমা পারায় সূরা মরিয়মের তার মধ্যে আল্লাহ তাআলা কিসের ফরমান তরজমাই কাঞ্জলিমান, হে আমার পিতা, নিশ্চয় আমার নিকট ওই জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি, সুতরাং তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। এখানে একটা আয়াতে মোবারকার মধ্যে পিতা, পিতা বাবা, যাকে বাবা বলা হয়েছে আসলে সে মূলত চাচা। অর্থাৎ আরবের মধ্যে এটা প্রসিদ্ধ ছিল যে চাচাকে বাবা বলে সম্বোধন করা। তো যেমন কোরআনে করিমের মধ্যে রয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতৃপুরুষের মধ্যে উল্লেখ করা হয়েছে, অথচ তিনি ছিলেন চাচা। মোট কথা, চাচাকে অনেকবার বুঝিয়েছেন এবং এত বোঝানোর পরে, সম্প্রদায়কে বোঝানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর তার এত বেশি নারাজ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বন্দি করা হয়েছে। বন্দি করার পর কেমন কঠিন সফর এনার হচ্ছে, আল্লাহু আকবার। বলা হচ্ছে অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হলো, তুমি যে আহ্বান করছো আল্লাহ তাআলার পথে, তুমি আমাদের যে পূর্ব আমাদের যে আমরা যেটার পূজা করি কিংবা আমরা যেটা করি সেটা তো তুমি বারণ করছো, সেটা ভালো নয়, নাউজুবিল্লাহ। তো এক ফলশ্রুতিতে এমন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পথে আহ্বান করা ছেড়ে দিচ্ছিলেন না, ইনি মাশাআল্লাহ দিয়ে যাচ্ছেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বন্দি করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ পাকের কেমন দয়া মেহরবানি যে জিব্রাইল আমিন আসছেন, যে আপনার কি কিছু বলার আছে, ইরশাদ করুন। জিব্রাইল সাহায্য করার জন্য আসলো, বা আপনি আল্লাহ পাক তো দেখছেন, আপনি কি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার এই হালত আমার অবস্থাতে দেখতে পাচ্ছেন, এটাই আমার জন্য যথেষ্ট। নিজের পক্ষ থেকে কিছু পেশ করা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আহ্বান করেছেন, তো আল্লাহ তো দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ উদ্ধার করবে, তাহলে কেমন তাওয়াক্কুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল, কেমন কঠিন পরিশ্রম। কি হলো, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা ওই আগুন কি হয়ে গেলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য না গরম থাকলো না শীতল থাকলো, সেটা ফুল বাগানে পরিণত হয়ে গেল, না গরম না ঠান্ডা, আরও ওই আগুনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আরামদায়ক হয়ে গেল আল্লাহর হুকুমে। কিন্তু বলা হচ্ছে ওই আগুনের যে তাপ, উপরে যদি পাখি উড়ে যায় সেটা পুরো ছারকার হয়ে যাচ্ছে, এমন উত্তপ্ত গরম। তো দিনের পথে এত কোরবানি ইনারা দিয়েছে, আমরা কোথায়? তো নিয়ত করি ইনশাল্লাহ আমরাও আল্লাহ তাআলার রাহে, দিনের রাহে মদিনা কাফেলায় সফর করব। এরা মরু প্রান্তে সফর করেছে, সব কিছু বিসর্জন দিয়েছে, আমরা কি আল্লাহ তাআলার রাহে তিনটা দিন সফর করতে পারি না? হে মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা চ্যানেলের যারাই দেখতে পাচ্ছেন, নিজের ইসলামী বোনদেরকে বলো, নিজের স্বামীকে, ছেলে সন্তান উপযুক্ত হলে, ভাই উপযুক্ত হলে, আর ইসলামী ভাই যারা দেখতে পাচ্ছেন, 27 দিন পরিবারকে সময় দিয়ে রুজি রোজগারের জন্য, হালাল রুজির জন্য, এটাও ইবাদত। কিন্তু আল্লাহ তাআলা দিন বোঝার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তিনটা দিন আল্লাহ রাস্তায় সফর করি, তাহলে 27 দিন বেশি না 3 দিন বেশি? নিশ্চয়ই 27 দিন বেশি। 27 দিন যদি আমি দুনিয়াদারি করতে পারি, তাহলে তিনটা দিন কি আমি ছুটি নিয়ে কাজ থেকে বিরতি নিয়ে 3 দিন যদি আমি দোকান বন্ধ রাখি, কি আমি উপোস থাকতে হবে? কখনোই না। আল্লাহ পাক দয়া করবে এবং আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। আপনি মদিনা কাফেলায় সফর করুন, আল্লাহ পাক আমাদেরকে মদিনা কাফেলায় মুসাফির হওয়ার, আল্লাহ ওয়ালাদার সাথে, দাওয়াত ইসলামী ওয়ালাদার সাথে মদিনার কাফেলার মুসাফির হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোদার অনন্য নিয়ামত হলেন অলিগান, এ বিশ্ব হলো দে